বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 27 এপ্রিল, 14 বৈশাখ এবং ফার্সি 7 উর্দিবেহেশত। রেডিও তাহানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফর সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে রাশিয়ার টিকা স্পুটনিক ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন দর্পণ। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শিরোনাম, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আমেরিকার সামনে অন্য কোনো পথ খোলা নেই, বলেছেন প্রেসিডেন্ট রুহানি। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। তেল আবিব বলছে ফিলিস্তিনিদের রকেট নিক্ষেপ বন্ধ করতে হবে। করোনার টিকা পেতে 6 দেশের চীনা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 78 জনের। এবং ভারতে একদিনে করোনায় 2711 জনের মৃত্যু। কেন্দ্রীয় রাজ্য সরকারের পদক্ষেপগুলো জানতে চেয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন গোটা বিশ্ব আজ একথা মেনে নিয়েছে যে ইরানের সঙ্গে সমঝোতা এবং এদেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো উপায় নেই। এ বিষয়টিকে তিনি ইরানের জন্য বিরাট সাফল্য বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট রুহানি সোমবার সন্ধ্যায় ইরানের একদল শিল্প উদ্যোক্তার সঙ্গে বৈঠকে ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে চলমান বৈঠকের কথা উল্লেখ করে এ মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানোর লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু ইরানি জনগণের প্রতিরোধ, সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সে যুদ্ধে ইরানের বিজয় হয়েছে। গোটা বিশ্ব এমনকি আমেরিকা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তাদের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হয়েছে। হাসান রুহানি শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজার ধরার পরামর্শ দিয়ে বলেন, শুধুমাত্র দেশের বাজারের কথা মাথায় রেখে পণ্য উৎপাদন করলে চলবে না, বরং বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করতে হবে। তিনি আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের সময় দেশের অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে ভূমিকা রাখার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র শীর্ষ কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের অপকর্মগুলো তাদের জন্যই উল্টো ফল বয়ে আনবে। মেজর জেনারেল হোসেন সালামি গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয় এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, ইসরায়েলের যে কোনো শয়তানি কর্মকাণ্ডের সমান অথবা তার চেয়ে শক্তিশালী জবাব দেবে ইরান। জেনারেল সালামি বলেন, ইহুদিবাদ ইসরায়েলি অঞ্চলে যেসব দুষ্কর্ম করছে, অদূর ভবিষ্যতে এগুলো তাদের জন্যই প্রকৃত বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আইআরজিসির কমান্ডার আরও বলেন, তারা যদি তাদের অপরাধযজ্ঞ চালিয়ে যেতে থাকে, তবে তারা অতীতের চেয়ে দ্রুত গতিতে নিজেদের ধ্বংস ডেকে আনবে। ইহুদিবাদ ইসরায়েলের ধ্বংসের সবগুলো উপাদান প্রায় প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। ইহুদিবাদ ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। তেল আবিব জাতিসংঘের বিশেষ প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে পাঠানো এক বার্তায় এ হুমকি দিয়েছে বলে ইসরায়েলের ওয়াল্লা নিউজ জানিয়েছে। ইহুদিবাদী সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, ইসরায়েল সরকার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টোর উইন্সল্যান্ডের মাধ্যমে হামাসের কাছে পাঠানো সতর্কবার্তায় বলেছে, ইসরায়েল অভিমুখে গাজা থেকে রকেট হামলা বন্ধ না করলে এই উপত্যকায় ভয়াবহ হামলা চালাবে তেল আবিব। সূত্রটি জানিয়েছে, গাজা থেকে রকেট বর্ষণের বিষয়টিকে কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠকও করেছে। গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদ উপশহরগুলোতে গত প্রায় চার দিন ধরে রকেট বর্ষণ করে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার কথিত গণহত্যার জন্য তুরস্ককে দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 1915 সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তুর্কি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এরদোগান বলেন, 100 বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন অন্যায় ও অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার ওই বক্তব্য থেকে সরে আসবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। গত শনিবার জো বাইডেন বলেন, মেডস ইয়ারহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই, সেখানে যে বিভৎস ঘটনা ঘটেছে তা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। করোনার টিকা পেতে 6টি দেশ নিয়ে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়াতে যোগ দিচ্ছে বাংলাদেশ। আজ করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনা ভাইরাস মোকাবেলায় চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে মঙ্গলবার বিকেলে। বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ সহ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার বাকি 3টি দেশ এই উদ্যোগের সাথে নেই। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আজকের বৈঠকে করোনার টিকা সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর মজুদ করে তোলার বিষয়ে একমত হয়েছে 6টি দেশ। এছাড়া কোভিড পরবর্তী দারিদ্রতা দূরীকরণে একসঙ্গে কাজ করবে এই দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, নতুন এই উদ্যোগে ভারতকেও যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সদস্য দেশগুলোর উদ্যোগে খুব শিগগিরই একটি ই কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অন্য কোথাও থেকে কোনো দেশে চিকিৎসা সরঞ্জাম আমদানি করতে চাইলে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নিতে হবে। এদিকে বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 78 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,228 জনে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় এই ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 3,031 জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,51,659 জন। এর আগে সোমবার দেশে করোনায় 97 জনের মৃত্যু হয় এবং 3,306 জনের দেহে করোনা শনাক্ত হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ভারতে 24 ঘন্টায় 3,23,144 জনের দেহে করোনার ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে 2,711 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওদিকে আজ এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলো কি কি ব্যবস্থা নিয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছে দেশটির শীর্ষ আদালত। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে দ্রুত গতিতে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, 24 ঘন্টার মধ্যে দেশে 3,23,144 নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একই সময়ে 2,711 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একটানার ষষ্ঠ দিনে দৈনিক 3,00,000-এরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। এর ফলে দেশে এ পর্যন্ত মোট 1,76,36,307 জন করোনা আক্রান্ত হলেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 1,97,894 জনে পৌঁছেছে। সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত মোট 1,45,56,209 জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 28,82,204। এদিকে দেশের করোনা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এক নাগাড়ে বাড়তে থাকা সংক্রমণের মোকাবেলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এখন রাজনৈতিক তরজার সময় নয়। এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে তখনই ওই ইস্যুতে হস্তক্ষেপ করবে। আজ মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলো কি কি ব্যবস্থা নিয়েছে তা বিস্তারিত জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে তারা জানিয়েছে শুক্রবার ওই মামলার পরবর্তী শুনানি হবে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির সিনিয়র নেতা ও দলটির মুখপাত্র সমীক ভট্টাচার্য। তিনি আজ গণমাধ্যমকে বলেছেন, নিঃসন্দেহে পরিস্থিতি ভয়াবহ, নিঃসন্দেহে আতঙ্কের বাতাবরণ আগে থেকে তৈরি হয়েছে। এটা প্রতিহত করার দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। যেভাবে বলা হলো 64% ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মোদি মেড করোনা, তাতে পশ্চিমবঙ্গের কতটা সুরাহা হলো আমার জানা নেই। তা তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে, আমাদের রাজ্য সরকার তা থেকে জানত, কিন্তু তারা এখানে কোভিড বেডের সংখ্যা কমিয়ে দিয়েছেন। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদেক খান তালেবানের সিদ্ধান্তের কথা আফগান সরকারকে জানিয়েছেন। আফগান সরকারের পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ওমর দাউদজাই আজ বলেছেন, পাক প্রতিনিধি তালেবানের সম্মতির কথা জানিয়েছেন। বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি তালেবান সহিংসতা হ্রাস ও যুদ্ধবিরতির বিষয়েও সম্মত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে। এর অংশ হিসেবে তারা কাতারে দুটি B-52 বোমা ও বিমান পাঠিয়েছে। প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায় সেজন্যই এ ব্যবস্থা। মার্কিন বিমান বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, কাতারের আল উদেইদ বিমানঘাটিতে দুটি B-52 হর্নেট স্ট্যাটো ফোর্ট্রেস বোমারো বিমান পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ দুটি বোমারো বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারো বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন ও নেটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্বে থাকবে এইসব বোমারো বিমান। আগামী 1 মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে। ইরাকের দক্ষিণে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর গাড়ি বহরে দুটি বিস্ফোরণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, ইরাকের জিকার মহড়া সড়কে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে অল্প সময়ের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। প্রথম বোমাটি যেখানে বিস্ফোরিত হয়েছে সেখান থেকে ঠিক 300 মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। এর ফলে মার্কিন বাহিনীর একটি সামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়িতে করেও সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। এছাড়া আজ ভোরে বসরায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী এক বহরেও বিস্ফোরণ ঘটেছে বলে খবর এসেছে। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে সম্প্রতি হামলার ঘটনা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছেন। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চান। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও শিয়া ও সুন্নি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তার সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দুদিনের রাষ্ট্রীয় সফরে ইরাকে অবস্থান করছেন। বাগদাদে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও ইরাকের কুর্দিস্তান এলাকার কর্মকর্তাদের সঙ্গেও তিনি আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফর তিনটি কারণে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, দুদেশের অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতাকে শক্তিশালী করা, বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা অগ্রাধিকার পাবে। দ্বিতীয়ত, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে দুদেশের অভিন্ন স্বার্থ রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা নিরসন প্রভৃতি ক্ষেত্রে ইরাক ও ইরানের সহযোগিতা জোরদার খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, দুদেশের মধ্যকার অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করার ক্ষেত্রে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বা সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাগদাদে শিয়া ও সুন্নি মাজহাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আঞ্চলিক রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেছেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, এই অঞ্চলে আমরা যারা আছি তারাই সবসময় থাকব, কিন্তু বিজাতীয়রা একসময় চলে যাবে, কাজেই আমাদের মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে হবে। এ সময় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বাগদাদ আঞ্চলিক পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে তেহরান ও বাগদাদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা জরুরি। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র কখনোই চায় না এ অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠুক। মার্কিন সরকার ইরাক ও সিরিয়ায় হস্তক্ষেপ করে এ দেশ দুটির জ্বালানি সম্পদ লুটপাট করছে। সন্ত্রাসবাদ দমনের নামে এ অঞ্চলে তারা সামরিক উপস্থিতি বজায় রেখে গোপনে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাচ্ছে, আর এভাবে তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে চরম নিরাপত্তাহীনতা ও যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। অগ্রিম টাকা দিয়েও চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে সময় মতো করোনার টিকা পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এতে করে টিকাদান কর্মসূচির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে সময় মতো করোনা টিকা পাচ্ছে না বাংলাদেশ, এ নিয়ে আক্ষেপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগাম টাকা পয়সা দিয়ে আমরা 3 কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি করেছিলাম, কিন্তু সময় মতো তা পাওয়া গেল না, এতে করে টিকাদান কর্মসূচির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ভারতের ভ্যাকসিন অনিশ্চয়তায় রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আফসোসের বিষয়, আমরা ভ্যাকসিনটা সময় মতো আমরা পাচ্ছি না, যার ফলে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, কিন্তু আমরা ওই ভ্যাকসিনের জন্যই খালি বসে রইনি। আমরা ইতিমধ্যে চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। রাশিয়ার যে টিকাটা স্পুটনিক, তারা আমাদের দেশে প্রোডাকশন করতে চায়, যদি কিনা আমাদের সেই ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকে, এই বিষয়গুলো তারা আবার নিজেরা দেখবে, দেখে তারপরে আশ্বস্ত হয়ে বাংলাদেশে তারা তৈরি করার একটা ব্যবস্থা নিতে পারে, এবং সেই বিষয়ে আমরা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছি।
ইতিমধ্যে দেশে রাশিয়ার টিকা স্পুটনিক 5 এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধ প্রশাসনের কর্মকর্তারা বলছেন,
স্পুটনিকটা যেমন আজকে আমরা অনুমোদন দিলাম, আর এরপরে হয়তো সিনোফার্মেটটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে, যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে, দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে।
এদিকে দেশে অক্সিজেনের কোনো ঘাটতি নেই, তবে হাসপাতালে ভর্তি রোগী যদি 3 গুণের বেশি বৃদ্ধি পায় তাহলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
গত 4-5 দিন কোনো অক্সিজেন আসছে না, আমরা তো চলছি, আমাদের তো অক্সিজেনের অভাব নাই, প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে হাসপাতালগুলোতে দিব যেখানে লিকুইড অক্সিজেনের প্রয়োজন আছে, কিন্তু রোগী যদি 7,000 জায়গায় 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, করোনার প্রথম ঢেউ আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলাম, বর্তমান সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ সম্পর্কে আমরা সচেতন না হলে সামনে আবার করোনার তৃতীয় ঢেউ চলে এলে অবস্থা আরো ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। এ কারণে করোনার হাত থেকে বাঁচতে চাইলে দেশের প্রতিটি মানুষকে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক বিশেষ আলোচনা।
رمضان متجلى هو بالتسامى طوبى للعبد إذا تنامى فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا بريمير أنن أوتشوب রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 14তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
গত পর্বের আলোচনায় আমরা আমিরুল মোমিনীন হজরত আলীর ভাষায় খোদা সচেতন ব্যক্তির কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছি। হজরত আলী আল ইসলাম একই প্রসঙ্গে আরও বলেছেন, অশুভন উক্তি খোদা সচেতন ব্যক্তির কাছে পাওয়া যায় না, তাদের গলার স্বর কোমল, তাদের মাঝে মন্দের কোনো অস্তিত্ব নেই, সদ্গুণ সদা বিরাজমান, কল্যাণে তারা অগ্রণী এবং ফেতনা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্যোগের সময় তারা মর্যাদাশীল, দুঃখ দুর্দশায় ধৈর্যশীল এবং সুসময়ে তারা কৃতজ্ঞচিত্ত। যাকে তারা ঘৃণা করে তার ব্যাপারে বাড়াবাড়ি করে না এবং যাকে তাঁরা ভালোবাসে তার খাতিরে পাপ করে না। প্রমাণ দাঁড় করানোর আগেই তারা সত্যকে স্বীকৃতি দেয়। তাঁরা কখনো আমানতের খেয়ানত করে না এবং যা স্মরণ রাখা দরকার তা কখনো ভুলে যায় না। তারা কখনো অন্যকে গালমন্দ করে না, প্রতিবেশীর কোনো ক্ষতি করে না, অন্যের দুর্ভাগ্যে আনন্দ অনুভব করে না, কখনো বিভ্রান্তিতে পা দেয় না এবং ন্যায় ও সত্য হতে কখনো সরে দাঁড়ায় না। একই প্রসঙ্গে হজরত আলী আরও বলেছেন,
খোদা সচেতন ব্যক্তিরা পরকালীন জীবনের খাতিরে নিজেকে অভাব অনটনে রেখেছে এবং মানুষ তাদের কাছ থেকে নিরাপত্তা অনুভব করে। কঠোর তপস্যা ও পবিত্রতা দ্বারা তারা অন্যদের থেকে নিজেকে দূরে রাখে এবং নমনীয়তা ও দয়া দ্বারা তারা তাদের নিকটবর্তী হয়। অহংকারের কারণে তারা অন্যদের কাছ থেকে দূরে থাকে না, আবার বঞ্চনা ও প্রতারণা করার জন্য তারা কারোর নিকটবর্তীও হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সেটাই চায় যা সে নিজের জন্য পছন্দ করে। যে ব্যক্তি কোনো কাজের মুখোমুখি হলে সে কাজে পা বাড়ানো বা পিছিয়ে আসার আগে খতিয়ে দেখে যে কাজটি আল্লাহর পছন্দের নাকি অপছন্দের। আর যে ব্যক্তি তার ভাইয়ের ছিদ্রান্বেষণ করার আগে সেই দোষটি নিজের মধ্য থেকে সংশোধন করে নেয়, আর যখনই সে নিজের একটি ত্রুটি সংশোধন করে নেয় তখনই নতুন আরেকটি ত্রুটি দেখতে পায়। তাই মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে খোদা সচেতন তথা মুত্তাকী হওয়ার তৌফিক দান করুন।
শ্রোতা ভাই বোনেরা, আগামীকাল তথা ১৫ রমজান বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বড় নাতি হজরত ইমাম হাসান মুস্তাবা আল ইসলামের পবিত্র জন্মবার্ষিকী। মুসলিম বিশ্বের যোগ্য ইমাম হিসেবে তাঁকে গড়ে তুলেছিলেন তাঁরই নানা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, পিতা আমিরুল মোমিনীন আলী আল ইসলাম ও মা হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা। তাঁর জন্ম হয়েছিল মদিনায় হিজরি তৃতীয় সনে ও মুয়াবিয়ার ষড়যন্ত্রে তিনি শহীদ হন হিজরি ৫০ সনে। তিনি সমাহিত হন মদিনার জান্নাতুল বাকিতে। মহানবী প্রিয় এই নাতিকে কোলে নিয়ে আদর করতেন ও তাঁর সঙ্গে খেলতেন। একবার তিনি মোনাজাতে বলেছিলেন, হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তাই আপনিও তাদের ভালোবাসুন যারা হাসানকে ভালোবাসে। মহানবী আরও বলেছেন, যারাই হাসান ও হুসাইনকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি, আর আমি যাদের ভালোবাসি আল্লাহ তাদের ভালোবাসেন, আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বেহেশ দান করবেন, এবং যারা হাসান ও হুসাইনের সঙ্গে শত্রুতা রাখে তাদেরকে আমিও আমার শত্রু মনে করি, ফলে আল্লাহ তাদের শত্রু হন, আর আল্লাহ তার শত্রুকে জাহান্নামে পাঠাবেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাসান ও হুসাইন বেহেশতি যুবকদের সর্দার, এরা দুজন আমারই সন্তান, আর তারা দুজনই মুসলমানদের ইমাম বা নেতা, তা তারা তাগুতি শক্তির বিরুদ্ধে বিপ্লব করুক বা নাই করুক, কিংবা ক্ষমতায় থাকুক বা নাই থাকুক। সমর্থকদের নিষ্ক্রিয়তা ও আদর্শিক বিচ্যুতিসহ নানা দিক থেকে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় ইমাম হাসান আলাইসাল্লাম মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছিলেন, কারণ ইমামের প্রধান সেনাপতি সহ অনেকেই ভিতরে ভিতরে মুয়াবিয়ার কাছে বিক্রি হয়। এ সময় তিনি মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখলে ইসলাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেত এবং সুযোগ সন্ধানী রোমানরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিত। এছাড়াও এ চুক্তির ফলে মুয়াবিয়ার প্রকৃত চেহারা জনগণের কাছে তুলে ধরা সহজ হয়েছিল। ইমাম হাসান আলাইহিস সালাম কয়েকবার তাঁর সম্পদের অর্ধাংশ ও পুরো অংশ দান করেছেন দরিদ্রদের। তিনি অন্তত 25 বার পায়ে হেঁটে হজ করেছেন।
ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, নিশ্চয়ই কল্যাণে প্রবেশে সক্ষম চোখ হল পূর্ণ দৃষ্টির চোখ, সতর্ক বাণী শুনে তা থেকে লাভবান হওয়া কানই হল সবচেয়ে শ্রবণ সক্ষম কান, এবং দ্বিধা সংশয় থেকে মুক্ত অন্তরই হল নিখুঁত অন্তর। মহান আল্লাহ আমাদের জন্য কোরআনের এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের অনুসারী হওয়ার পথ সহজ করে দিন এই মহাপুরুষদের সানে দরুদ পাঠানোর বরকতে।
তো শ্রোতা বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারে বিদায় নেবার আগে শোনা যাক অর্থসহ 14তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্য জিজ্ঞাসাবাদ করো না, আমার দোষ ত্রুটিকে হিসাবের মধ্যে ধরো না, তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না, হে মুসলমানদের মর্যাদা দানকারী।
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক বিশেষ আলোচনাটি শুনলেন। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 27 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, হাসপাতাল থেকে পালিয়েছেন ভারত ফেরত 10 করোনা রোগী মানবজমিন, যাচ্ছে নেগেটিভ সনদ ফিরে আসছে পজিটিভ হয়ে ইত্তেফাক, বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত ওবায়দুল কাদের প্রথম আলো, চাপে বেসামাল হেফাজত কমিটির 5 জনের 4 জনই বাবুনগরীর আত্মীয় কালের কণ্ঠ, 2022 সালেই স্বাভাবিক হবে বিশ্ব বিল গেটস দৈনিক যুগান্তর, গুলশানে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড়, বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা দৈনিক সমকাল, আইসিইউ রোগী প্রতি সরকারের ব্যয় 50,000 টাকা স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, করোনা দুর্ভোগ মোদীর জন্যই অস্ট্রেলিয়ার সংবাদপত্রের সমালোচনার কড়া জবাব ভারতের সংবাদ প্রতিদিন, কোভিডের মৃতের সংখ্যা লুকোচ্ছে দিল্লি, সরকারি তথ্যেই গরমিল 1,000-এরও বেশি আনন্দবাজার পত্রিকা, বিজয় মিছিল বন্ধের নির্দেশ কার্যকর করতে কড়া পদক্ষেপ নিন কমিশনকে জানাল হাইকোর্ট আজকাল।
শ্রোতাবন্ধুরা, এবারে চলুন বিস্তারিত খবর জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা পরিস্থিতি সম্পর্কিত খবরে দৈনিক প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভের জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ খবরে বলা হয়েছে, আগামী মাসেই স্পুটনিকের 40 লাখ টিকা আসতে পারে, আর স্বাস্থ্যমন্ত্রী দেশে অক্সিজেনের কোনো অভাব নেই বলে উল্লেখ করেছেন। তাছাড়া ভ্যাকসিনের জন্য 3 দেশে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ICU-তে রোগী প্রতি সরকারের ব্যয় হয় 50,000 টাকা। করোনা নিয়ে যখন কেবলই আতঙ্ক ও উদ্বেগের খবর, তখন বিল গেটস বলেছেন 2022 সালেই স্বাভাবিক হয়ে যাবে বিশ্ব। আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে।
গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরার MD-র বিরুদ্ধে মামলা, প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার রাতে গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহান তানভীরকে আসামি করেছে মামলার বাদী ওই তরুণীর বোন নুসরাত জাহান। এদিকে বসুন্ধরার MD দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর মানবজমিন লিখেছে, মেয়েটি তার বোনকে ফোন করে বলেছিল, ঝামেলায় পড়েছি। কি ঝামেলায় সে পড়েছিল তা নিয়ে দানা রহস্য সৃষ্টি হয়েছে। দৈনিকটি লিখেছে, মনিয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় চলছে, উদ্ধার করা হয়েছে তার ডায়েরি। কি আছে সে ডায়েরিতে?
দৈনিক প্রথম আলো ও যুগান্তরে প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে, BNP-র নেতারা নিজেদের দলকে চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, BNP আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে, তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জাতীয় বিপর্যয় কেন্দ্র ও রাজ্য কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, দেশের করোনা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বাড়তে থাকা সংক্রমণের মোকাবেলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক তরজা নয়, এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এদিকে কোভিড আবহে বিজয় মিছিল বন্ধে আজ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন, আর সেই নির্দেশকে কার্যকর করতে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিশনকে জানাল কলকাতা হাইকোর্ট। এদিকে করোনা ভাইরাসে আগামী 3 সপ্তাহে ভারতে কমপক্ষে 2 লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে বলে এক গবেষণায় জানিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক অ্যান্ড ইভ্যালুয়েশন। আবার কোন কোন দৈনিক লিখেছে, করোনার ভয়াবহ পরিস্থিতিতে ধসে যেতে পারে ভারতের অর্থনীতি।
উত্তরপ্রদেশ এখন করোনা প্রদেশ, যোগীর বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ অখিলেশের। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, অস্বস্তিতে যোগী আদিত্যনাথ। গত কয়েকদিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, করোনা আবহে তার রাজ্যে অক্সিজেন, ওষুধ কিংবা হাসপাতালের বেডের কোনো সমস্যা নেই, কিন্তু বিরোধীদের অভিযোগ তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। এবার তার মন্তব্যের কার্যত বিরোধিতা করতে দেখা গেল তারই দলীয় সতীর্থদেরও। এমন পরিস্থিতিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রীতিমতো কটাক্ষ করে জানিয়েছেন, রাজ্য চালাতে BJP সরকারের অযোগ্যতায় উত্তরপ্রদেশ এখন করোনা প্রদেশে পরিণত হয়েছে। তার অভিযোগ, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নিয়েও মিথ্যে বলছে যোগী সরকার। অখিলেশের কথায় ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে।
কোভিডে মৃতের সংখ্যা লুকোচ্ছে দিল্লি, সরকারি তথ্যেই গড় মিল 1,000-এরও বেশি। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, সারিবদ্ধভাবে সৎকার করা হচ্ছে কোভিডে মৃত রোগীদের দেহ। গত কয়েকদিন ধরে এমন ছবি দেখা গেছে দিল্লির বিভিন্ন স্থানে, কিন্তু শ্মশান এবং কবরস্থানে যত রোগীর দেহ সৎকার হয়েছে তার সঙ্গে দিল্লি সরকারের দেয়া কোভিডে মৃত্যুর হিসাবে দেখা গেল বিস্তর ফারাক। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, 18 থেকে 24 এপ্রিল পর্যন্ত নেয়া সেই সব তথ্যের সঙ্গে সরকারি বুলেটিনে প্রকাশিত তথ্যের ফারাক প্রায় 1,158 জনের। দিল্লি সরকারও এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
করোনা দুর্ভোগ মোদীর জন্যেই, অস্ট্রেলিয়ার সংবাদপত্রের সমালোচনার কড়া জবাব ভারতের। এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই লকডাউন থেকে বেরিয়ে আরও ভয়াবহ করোনা পরিস্থিতির অন্ধকারে প্রবেশ করেছে ভারত। বন্ধু অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে এভাবেই কাঠগড়ায় তোলা হয়েছে প্রধানমন্ত্রীকে। এবার সেই সমালোচনার জবাব দিল ভারত। অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস শটান জানিয়ে দিয়েছে, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন, ভারতকে অপবাদ দিতেই এমন কথা বলা হচ্ছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
নিয়মিত পরিবেশনা কথাবার্তা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। দর্পণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব। পরিবেশনায় রয়েছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতাদের সঠিক নেতৃত্ব ও ইমানদার সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকা এ অঞ্চলে শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। শত্রুরা ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি ও এদেশটিকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবের রূপকার ইমাম খোমেনির নতুন করে সেনাবাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ নেন। তিনি ফার্সি ফারভার্দিন মাসের 29 তারিখকে সেনাবাহিনী দিবস হিসেবে ঘোষণা দেন। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। ছোট বড় বিভিন্ন শহরে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য ঘোষণার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে ইরানের জনগণও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাবাহিনীর প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বাখতিয়ারি বিপ্লব বিজয়ের পর প্রথম কয়েক বছরের ঘটনাবলী এবং সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস সামরিক অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, ওই বছরগুলোতে বিপ্লব বিরোধীদের নানা অপপ্রচার সেনাবাহিনীকে মোকাবেলা করতে হয়েছে। তারা বলত সেনাবাহিনীর প্রয়োজন নেই এবং এই বাহিনী সংরক্ষণের পেছনে অযথা বহু অর্থ অপচয় হয়। এ অবস্থায় মরহুম ইমাম খোমেনি দেশের ভেতর ও বাইরে ইরানের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে আরও শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানের নির্দেশ দেন, যাতে জনগণ ও তাদের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি হয় এবং শত্রুরা জনগণ ও সেনাবাহিনীকে আলাদা করে দেখানোর যে ষড়যন্ত্র করেছিল সেটাও যাতে ব্যর্থ হয়ে যায়।
সশস্ত্র বাহিনী যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা একটি জাতির শক্তির প্রতীক। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য কঠিন ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনী বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা শত্রুর আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সবুজ সংকেতে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়। সেই যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এবং এ অঞ্চলে তাদের তাবেদার দেশগুলো সাদ্দামকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। চাপিয়ে দেয়া ওই যুদ্ধে শত্রুরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং তারা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করতে পারবে। এজন্য তারা সাদ্দামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
কিন্তু চাপিয়ে দেয়া ওই যুদ্ধের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং ইরানের জনগণকে রক্ষায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইন কমান্ড জনাব আজিমি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, দক্ষ ও চৌকস সেনাবাহিনী সবসময় আমাদের প্রেরণার উৎস এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বড় ভূমিকা রয়েছে।
শত্রুর আগ্রাসন মোকাবেলার পাশাপাশি দেশের যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনী IRGC ও বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী সম্মিলিতভাবে কেরমানশাহ প্রদেশের বাম ও রুদবরে সংগঠিত ভূমিকম্প এবং সম্প্রতি বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে এসেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই সম্প্রতি ইমাম আলী আলাইহি সালাম সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেয়, এমনকি বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর বিরাট অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী সত্যিকারের মর্যাদা সম্পন্ন একটি বাহিনী।
শুধু দেশের ভেতরেই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিজেরাই তৈরিতে সক্ষম। ইরানের সেনাবাহিনী বর্তমানে এই অঞ্চলের অপ্রতিরোধ বাহিনীতে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধ কৌশলে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে কোনো পর্যায়ে শত্রুর হুমকি কিংবা আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। ইরান সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবসে এক বাণীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।
এ দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্য তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতবন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও দেশ প্রতিরক্ষায় এ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে সবশেষে পাওয়া দুটি খবরের কিছু অংশ সহ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের চলমান সংলাপের দ্বিতীয় দফা দীর্ঘায়িত হতে পারে বলে আভাস দিয়েছে রাশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির হ্রাস টেনে ধরতে চায়, আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেশিন মোতায়েন রাখতে চায়। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আমেরিকার সামনে অন্য কোন উপায় নেই বলেছেন প্রেসিডেন্ট রুহানি। করোনার টিকা পেতে ছয় দেশের চীনা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 78 জনের এবং ভারতে একদিনে করোনায় 2,711 জনের মৃত্যু। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পদক্ষেপগুলো জানতে চেয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।